11 নভেম্বর 2015 কয়াস নিয়ামতপুর নওগাঁ। এসলাই বয়ান পেশ করবেন কুতুবে আলম আরেবিল্লাহ গাউসে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুল্লাহ আলিয়া।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يغنون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أحب الكلام إلى الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكره الله في من عنده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم سوعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমাদের এই হায়াতটা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমানত। এই হায়াত, এই জিন্দগির সৎ ব্যবহার করলে অল্প দিনের এই জিন্দগির বিনিময়ে অনন্তকালের সুখের জান্নাত নসিব হবে। অল্প কয়েকদিনের এই হায়াত, এই জিন্দগির কদর করতে না পারলে, এর মূল্যায়ন করতে না পারলে, এর সৎ ব্যবহার করতে না পারলে অনন্তকালের জিন্দগিতে বড় কঠিন বিপদ, বড় সংকট, বড় সমস্যা। আল্লাহ তাআলা সময় থাকতে আমাদেরকে বুঝ দান করেন, হেদায়ত দান করেন। হিন্দুস্তানের এক বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন, তু বরায়ে বন্দেগি হায়াত রাখ, বাহর সর আফগানদিগি হায়াত রাখ, চন্দ রোজা জিন্দগি হায়াত রাখ, বর্ণা ফির শর্মিন্দগি হায়াত রাখ, কর লে জো করনা হ্যায় আখির মৌত হ্যায়, এক দিন মরনা হ্যায় আখির মৌত হ্যায়। হে মানুষ, তোমার জিন্দগি মহান আল্লাহর বন্দেগির জন্য, সময় থাকতে জিন্দগির কদর করো এবং বন্দেগি করো। তুমি যেমনটা এই দুনিয়াতে আমল করবে, কাজ করবে, তেমনটা ফল তুমি পরকালে ভোগ করবে। জেসি করনি বেসি ভরনি হ্যায় জরুর, কবর মে মাইত উতরনি হ্যায় জরুর। কবরে আমাদের সকলের যাওয়া লাগবে, যেমন আমল করব তেমন ফল সেখানে ভোগ করার সুযোগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে ছবি তুলবেন না, কি করতেছেন? বয়ান শুনতে আসলে বসেন, অন্য কাজে আসলে বাসায় যান। হ্যাঁ, দিনই কথা শুনতে আসছেন, এখানে তামাশাবাজি কেন করেন? বয়ান ভিডিও করেন, ছবি তুলেন, একটা বাজে তামাশা বানাইছে লোকেরা। দিনের মজলিসে বসে পর্যন্ত দুনিয়ার ধান্দা বাদ দিতে পারে না মানুষ, কি কাণ্ড তো কি জানে। টেলিভিশন মার্কা হুজুরদের পালায় পড়ছেন মনে হয়। হ্যাঁ, টেলিভিশন দিয়ে যদি ইসলাম জিন্দা হইত, রসুল্লাহ সাল্লামের জবানে আল্লাহ আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখ টেলিভিশন পাঠাই দিতেন, যাতে টেলিভিশন দিয়ে সারা দুনিয়াতে ইসলাম সহজে পৌঁছে। তো আল্লাহ তালা সেটা জানতেন না যে টেলিভিশন পরে আবিষ্কার হবে? এটা ওই জমানায় করলেন না কেন? আল্লাহ তালা সারা পৃথিবীতে আল্লাহর নবীকে সকলে একসঙ্গে দেখত, ছবি টবি তুলে রেখে দিতে, ভিডিও করে আরামসে ইসলাম সকলের কাছে পৌঁছত। কফর শেরেক বেদাত মূর্তি পূজা সমাজতন্ত্র এত ফেতনা, এগুলি পয়দাই হইত না। আল্লাহ তাআলা তো সেটা করেন নাই। আল্লাহ পাক চাইছেন যে মানুষ দিন শিখুক দিনের পথে। দিন শেখার তরিকা হলো, কিছু লোক দিন শিখে দিনের মডেল হয়, নমুনা হয়, তাদেরকে দেখতে দেখতে অন্যেরা দিন শিখে। কিন্তু এখন লোকেরা দিন শিখতে চায় মানে সস্তা পথে, টেলিভিশনে বসে থাকবে, একজনে ভাষণ দিবে, ইসলাম জিন্দা হবে। এটা তরিকা না, এটা এটা কোনো তরিকা না। হ্যাঁ, কষ্ট করে ইসলাম শিখতে হয়, নামাজ কষ্ট করে পড়তে হয়, রোজা কষ্ট করে রাখতে হয়, হজ কষ্ট করে করতে হয়, ইসলামের সব আমলে কিছু কষ্ট করতে হয়। কিছু কষ্টের বিনিময়ে আল্লাহ পাক অনেক বড় ধরনের পুরস্কার দান করেন। ইসলামে তামাশা নাই, ইসলামে ঢং ঢাং নাই, ইসলামে আছে স্বচ্ছতা, পবিত্রতা, ইসলামের সব আমল ওজনওয়ালা, ইসলামে কোনো আমলের ভিতরে কৃত্রিমতা নাই। তো অন্যান্য ধর্মের লোকদের যে কাজকর্ম আর ইসলামের আমল, দুইটাকে তুলনা করলে সাত আসমান জমিন থেকেও পার্থক্য উপলব্ধি হবে। দুনিয়ার যে কোনো জাতির উপাসনার পদ্ধতি আর মুসলমানদের উপাসনার পদ্ধতিতে কতটা বেশ কম। ইসলামের আমল উজু করো, উজু করতে শুরু করলেই এক একটা অঙ্গ ধুইতে থাকে, তার প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে সেই অঙ্গ থেকে গুনাহ উজুর পানির সঙ্গে ঝরতে থাকে। উজু কমপ্লিট হয়, সে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ অন্তরাত্মা উজুর নূরে একদম আলোকিত হয়ে যায়। এবং উজুর মতো এইটুকু ছোট্ট আমলের বরকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুমিন বান্দা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমনটা নিষ্পাপ ছিল, এই মুহূর্তে এমনটা নিষ্পাপ হয়ে যায়। ইসলামের আমল কি তামাশা? ইসলামের আমল নিছক এই নিষ্প্রাণ, কোন আনুষ্ঠানিকতা? ইসলামের প্রতিটি আমল প্রাণময়, প্রাণ দিয়ে আল্লাহকে ভালোবাসতে হয়। ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার প্রতিটি আমল, আমার প্রতিটি কর্ম, আমার জিকির, আমার দোয়া, আমার মুনাজাত, আমার মহান আল্লাহর জন্য। অন্তরকে উপস্থিত রেখে আমল করতে হয়, আল্লাহর দিকে ধ্যান সহকারে আমল করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা দোয়া করে, দোয়ার মধ্যে আল্লাহর প্রতি ধ্যান নাই, মনোযোগ নাই, মহব্বত নাই, গুরুত্ববোধ নাই, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আর যদি বান্দা দোয়া করে মহব্বতের সাথে, মনোযোগের সাথে, আল্লাহ পাকের আজমতের সাথে, হোক গুনাহগার, কিন্তু আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন। শুনতেছেন ভাইয়ারা, কেউ ছবি তুলবেন না আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ আল্লাহর আজাবকে ডাকেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ছবির উপর নারাজ ছিলেন, ছবির বিরুদ্ধে তিনি কথা বলতেন। এই জমানে সবাই ছবির পক্ষে বয়ান করে, কি আজব জমানা। ইসলামকে নতুন ভাবে সাজাইতেছে, অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানে কোরআন নাজিল হইতেছিল তখনই রব্বুল আলামিন বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কমপ্লিট করে তোমাদের সামনে পেশ করলাম, পূর্ণাঙ্গ ভাবে পেশ করলাম। ইসলামের কোন অঙ্গ এরকম ভাঙ্গা না, চূড়া না, এটাকে নতুন ভাবে ব্যান্ডেজ করতে হবে, মলম লাগানো লাগবে, হ্যাঁ ঠিকঠাক করতে হবে, জোড়া তালি দিতে হবে, এমন কিছুই ইসলামের মধ্যে নাই। ইসলাম নিজেই সুন্দর, তমাম দুনিয়ার ফুল থেকে, হ্যাঁ না, সমস্ত তারকারাজি থেকে, এমনকি চন্দ্র সূর্য থেকেও ইসলামের এক একটা অঙ্গ অধিক সুন্দর, অধিক আলোকিত। জেফার তাব কদম হর কুজা কে মে নগরম করিশমা দামন দিল মে কসত কে দাহি জাস্ত, যে ইসলামের প্রতিটি অঙ্গের সৌন্দর্য হৃদয় মনকে পাগল করে, বেকুব করে, বেকরার করে, দৃষ্টিকে একটা অঙ্গের সৌন্দর্যের উপর নিবদ্ধ করে দেয়। যাই হোক, কি বলবো, আপনাদের কি দিনের কথা শুনাইতে চাই? আপনারা আমার কাজে কঠিন ভাবে বাধা দেন, হ্যাঁ মন তো চাই যে সোজা উঠে ঢাকায় চলে যাই। শুনবেন আপনারা কিছুক্ষণ ধৈর্যের সাথে, না হলে আপনাদেরকে থেকে ছুটি নিয়ে চলে যায়, আর ওলামা ইকরাম আছেন তারা কথা বলবেন, আমি এখানে তো ব্যবসার জন্য আসিনি যে আপনাদের মন জোগায় আমার চলতে হবে। আপনাদের যদি মনে আগ্রহ থাকে দিনের কথা শোনার, আমিও আপনাদেরকে শোনানোর জন্য আগ্রহ করে আসছি, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনারা নিজেরা বিঘ্ন সৃষ্টি করলে ফের তো কি করা, আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ছবি তুলবেন না তো ভাই কেউ, হ্যাঁ মোবাইল টোবাইল মোবাইল পকেটে বন্ধ করে বসেন, মনোযোগের সাথে কথা শুনেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক নিঃসন্দেহে ফের রহমত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের কথা বলতেন, সাহাবায়ে কেরাম অন্য কোন দিকে মনোযোগ দিতেন না। পবিত্র কোরআনে রব্বুল আলামিন কোরআনের কথা, দ্বীনের কথা শোনার তরতিব এবং আদব বয়ান করছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, নিশ্চয়ই কোরআনের কথার দ্বারা মানুষের হেদায়েত নসিব হবে, মানুষের জীবনের পরিবর্তন আসবে, মানুষের উপদেশ লাভ হবে, যদি তার অন্তর জিন্দা থাকে, অন্তর মুর্দা না হয়, অথবা কমপক্ষে মনোযোগ সহকারে কথা শুনে, অহুয়া সাহির, হ্যাঁ না, যদি অন্তরকে উপস্থিত করে কথা শুনে তবুও তার উপকার হবে। কিন্তু কথা শুনে না, আরেকদিকে মনোযোগ, আরেকদিকে ব্যস্ততা, তাহলে তার ফায়দা হবে কিভাবে? যারা আসছেন তো এই শীতের মধ্যে কষ্ট করে পড়ছেন এবং এই কুয়াশার মধ্যে বসে আছেন, এটা প্রমাণ করে আপনারা দিনের মহব্বতওয়ালা, ইমানের মহব্বতওয়ালা, আখেরাতের ফিকিরওয়ালা। কিন্তু শয়তান আমাদেরকে ধোকা দেয় যে একটু ঝামেলা করো যাতে আমাদের ক্ষতি হয়, তো আমরা শয়তানকে সফল হইতে দিব না, আমরা আমাদের ইমানের জীবনকে বিজয় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, নফস এবং শয়তানের ধোকা থেকে আমাদের হিফাজত করেন। কোরআন আশ্চর্য কিতাব, মানুষের জীবনের যেখানে অ্যাক্সিডেন্টের একটু ঝুঁকি, একটু আশঙ্কা, পবিত্র কোরআনে রব্বুল আলামিন সে বিষয়ে সতর্ক করছেন। আল্লাহ পাক বলেন যে শয়তান তোমাদের সুস্পষ্ট দুশ্মন, ওর কথা তোমরা শুনবে না। এবং এক আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, তোমার ভিতরে যে মনটা আছে ওর চরিত্র এবং প্রকৃতি হল কেবলই খারাপ কাজের দিকে উৎসাহিত, উদ্বুদ্ধ, প্ররোচিত করা, খালি নষ্টামের দিকে। আর ফেরেশতারা থাকেন যে সঙ্গে, তারা চেষ্টা করেন এই লোকটার মন ভালো কাজের দিকে আকৃষ্ট করার জন্য। ভাই দিনের কথা শোন, ভাই আল্লাহর জিকির কর, ভাই মসজিদে চল, এই যে মনের ভিতরে ভালো কাজের প্রতি একটা আবেগ না, উৎসাহ, উদ্দীপনা পয়দা হয়, সেটা ফেরেশতাদের সহযোগিতায় পয়দা হয়। যেটা কোরআন শরীফ রব্বুল আলামিন এইভাবে বয়ান করছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফেরেশতারা মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দুনিয়াতে আসেন মুমিন বান্দার রূহ নিয়ে যাওয়ার জন্য, তো ওই সময় ফেরেশতারা বলেন, ভাই তুমি মুমিন মানুষ তো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, এবং বলেন যে এই দুনিয়ার জীবনে আমরা তোমার সাহায্যকারী এবং পরকাল জীবনেও তোমার সাহায্যকারী, এজন্য আমাদের মূল কাজ মুমিনের মতো মুমিন হওয়া, তাহলে পরকাল জীবনে কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। এই অনেকে একদম মুখস্থ ওয়াজ করে, এলম অল্প শিখলে, যেরকম ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, নিমে মোল্লা নিমে তবিব খতরায় যান, নিমে মোল্লা খতরায় ইমান, যে আধা ডাক্তার যদি হয় এ মানুষের জীবনের সমস্যা, ও এমন এক ইঞ্জেকশন দিবে সুস্থ হওয়ার বদলে এটা শেষ, আর মোল্লা যদি আলেম যদি আধা মোল্লা হয় তো এটাও বিপদ, যা খুশি চিৎকার দিয়া গপসপ মিলাইয়া মানুষকে বলে মুসলমান উপকারের চেয়ে ক্ষতিগ্রস্ত, কি কথা বোঝেন নেই, ইসলাম এমন কোন বিপদ না আজাব না, ইসলাম পুরোটা সুন্দর, ইসলাম মানুষের জন্য শান্তির সওগাত, শান্তির পয়গাম, কল্যাণের পয়গাম, কল্যাণের অফুরন্ত ভান্ডার মিয়া, কোথার গপসপ নিয়ে আসে মুসলমানদের কাছে। মুসলমানদের জন্য রাস্তা দুইটা, কমপ্লিট মোমেন হো, কামেল আল্লাহ ওয়ালা হো, কামেল পূর্ণ দিনদার হো, সোজা পয়লাতেই জান্নাত, এক রাস্তা। আর না হয় যদি কামেল মানে কমপ্লিট দিনদার নাই বা হল, নামাজ পড়ে রোজা করে ভুল ত্রুটিও হয়, ভালো থাকে গুনাও হয়, এটার জন্য রব্বুল আলামিন নাজাতের রাস্তা পরিষ্কার বাতলাই দিয়েছেন, তোমার ভুল হয়ে গেছে, আমি তোমার খোদা না, আমি মাবুদ না, আমি স্রষ্টা না, তোমার প্রতি আমার মায়া মহব্বত নাই, মাফ চাও না, আমি মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। এ হলো কোরআনের কথা, কি সব আঁকা বাঁকা বক্তৃতা, হ্যাঁ আজব ধরনের মানুষ। বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাই 40 বছর পর্যন্ত বয়ান করছেন, ওয়াজ করছেন, তো লোকদেরকে সর্বদা এই আশ্বাস দিতেন যে নেক আমল করো জান্নাত, গুনাহ থেকে তওবা করো জান্নাত, চোখের পানি ফেলো জান্নাত, হ্যাঁ মিনতি করো দোয়া করো কবুল হয়ে গেত জান্নাত, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠো বসো তো জান্নাত। তো 40 বছর পর্যন্ত এইভাবে তিনি রহমতেরই বয়ান করছেন। একদিন তার মনের মধ্যে খটকা জাগলো যে ভাই আল্লাহ পাকের কোরআনে তো আজাবের কথাও আছে, আমি কেবল রহমতের কথাই শুনাই, আচ্ছা কখনো কখনো আজাবের কথাও তো বলা উচিত। নিজের মাথার বুদ্ধির ভিত্তিতে একদিন সিদ্ধান্ত নিছেন যে আজকে আল্লাহর আজাবের বিষয়টা বয়ান করব, কি কথা বুঝেন নাই, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু মানে ওয়ালুর এটা নিয়ম না, যে যিনি আল্লাহর ওলি হন, কামেল আলেমি দিন, কামেল নায়েব রসুল হন, তার জন্য এটা তরিকা না যে রুটিন করে কথা বলতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস শরীফে বলছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা, যে আল্লাহ পাক যার দুজাহানের মঙ্গল চান, সফলতা চান, কামিয়াবি চান, আল্লাহ পাক দ্বীনের গভীর ইলম তাকে দেন এবং গভীর সমঝ তাকে দেন, এবং কখন কোথায় কি কথা বলতে হবে, কি করতে হবে, কিভাবে বলতে হবে, ঠিক ওই তাৎক্ষণিক ভাবে আল্লাহ সেটা তার অন্তরে এলহাম করেন, ঢালেন। তা আল্লাহ পাক যেভাবে ঢালেন সেভাবে বলতে হয়, রহমতের কথা ঢাললে রহমত বলো, রহমতের কথা বলো, আজাবের কথা ঢাললে আজাবের কথা বলো, তাকওয়ার কথা ঢাললে তাকওয়ার কথা বলো, তওবার কথা ঢাললে তওবার কথা বলো, দস্তা দস্তি করতে নেই, কি কথা বুঝেন নেই। ওই বয়ানের মুহূর্তে অন্তরে আল্লাহ যেভাবে ঢালতে থাকেন সেভাবে বলতে থাকো, কি কথা বুঝেন নেই, মাথার বিবেককে ওখানে যোগ করতে নেই, এটা হলো নিয়ম। কিন্তু হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলী আলিমও ছিলেন, আরেফ এবং বুজুর্গ ওলিয়াল্লাহও ছিলেন, কিন্তু ওই মুহূর্তে ওই অন্তরের এলহামের ভিত্তিতেই কথা বলা উচিত, এই কথাটার খেয়াল না থেকে বিবেকের আলোকে একটা সিদ্ধান্ত নিয়ে বসছেন, যাতে পরবর্তীতে একটা শিক্ষা গ্রহণের সুযোগ হয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু ওই মুহূর্তেই তার অন্তরে ঢাললেন যে আব্দুল কাদের, আজকে তুমি আমার বান্দাদের জন্য আজাবের পাঠ অবলম্বন করলা, তোমার 40 বছর রহমতের বয়ানের চোটে আমার রহমতের ভান্ডারে কি টান পড়ে গেছে, হ্যাঁ দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব পড়ে গেছে, যে তুমি আমার রহমতের বয়ানের অধ্যায় বাদ দিয়ে দিছো, কেন এটা করছো তুমি? ফের তিনি আল্লাহ পাকের নিকট তওবা করছেন, যা আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, এখন থেকে আমি শুধু রহমতই বয়ান করব। কি কথা বুঝেন নাই? এবং রহমতের অধ্যায়ের বয়ান বেশি করা এটা কোরআন সুন্নার আদৌ বিরোধী না, বরং কোরআন সুন্নার বিলকুল অনুকূল, এর দ্বারাই বান্দাদের উপকার বেশি হয়। হাদিসে কুদসি আছে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, সাবাকাত রাহমাতি গাজাবি, আমার গুসসার চেয়ে আমার রহমত এবং দয়া অগ্রগামী থাকে সর্বদা। শুনতেছেন ভাইরা? এজন্য সূরা ফাতিহা আলহামদু সূরার শুরুতে আছে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের পালনকর্তা, যে আল্লাহর দয়ার কোনো সীমা নাই, রহমতের কোনো কূল কিনারা নাই, এবং যিনি প্রতিদান দিবসের মালিক। কি কথা বুঝেন না আপনারা? সহজ সহজ অনুবাদ করতেছি যাতে আপনারা সহজে বুঝতেও পারেন। এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, জ্ঞানী লোক আপনারা, যে বাচ্চাকে আপনি খাওয়াইতেছেন, নে আব্বু নে ডিমটা খা, আচ্ছা একটু পরে বললেন যে নে এই ইলিশ মাছ ভাজা, নে ইলিশ মাছের ডিমটা খা, একটু পরে বললেন জলদি কর দুধ আছে এরপরে, হে বাবা এরপরে আম খাওয়াবো ধরে, হেই লাঠি জালো তো, দিলেন দুইটা পিঠান, মাথা ফাটায় দিব, আরে ভাই এই আম এই ডিম হ্যাঁ না এই দুধ এর মধ্যে ডান্ডা, এতো কি দুইটার মধ্যে কোনো মিল আছে? মিল তো হয় না। কি কথা বুঝেন নাই? ভালো পোশাক পরলেন, সুন্দর পোশাক, কুর্তা সাদা, পায়জামা সাদা, পাগড়ি সাদা, আতর মাখলেন, হ্যাঁ না, হঠাৎ করে কতগুলো পাতিলের কালি এনে গালের এক সাইডে লেপে নিলেন, এটা কি কোনো যুক্তিতে মিলে? কি রে এই লোকটা এতগুলো সুন্দর কাজের ফাঁকে এটা করলো কি? ডিস্টার্ব ডিস্টার্ব মনে হয় না? কি কথা বুঝেন নাই? কোরআনে পাকের এই আয়াতে এই যে এখানে আর রহমান আর রহিম, আল্লাহ পাক বলেন আমি তোমাদের পালি, আমি সীমাহীন রহমতওয়ালা, সীমাহীন দয়াওয়ালা, হ্যাঁ এটা বললেন, এরপরে মালিক আমাদের রাগ ডান্ডা নিতেছি, ভাই এটা কিরকম কথা? দুই কথার মধ্যে মিলতে হয় না, হয় না? যে মালিক ইয়াউমিদ্দিন কি, আল্লাহ পাক এটা বলেন না এই আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন এটা দান্ডা দিবসের মালিক আমি, শাস্তি দিবসের মালিক আমি। মালিক ইয়াউমিদ্দিন বলতে লোকেরা প্রায় ভুল করে, মনে করে মালিক ইয়াউমিদ্দিন মানে পিটাপিটির দিন, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, এ তো পাগলের বক্তৃতা মিয়া, কোরআন না বুঝার কারণে। দিন মানে প্রতিদান, আর ইয়াউম মানে দিন, আর মালিক মানে মালিক অধিপতি, যে দিন যে দিবসে প্রতিদান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে না বিনিময় দেওয়া হবে, সেই দিনটা পূর্ণভাবে আমার হাতে। এটা কি বললেন আল্লাহ তাআলা, কি চমৎকার ব্যাখ্যা দিছেন ইমাম শাহ ওলিউল্লাহ দেহলবীর সাহেব দাদা হযরত শাহ আব্দুল কাদের দেহলবী রহমতুল্লাহ, তিনি বলেন আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, তিনি বলেন যে ইয়ে মারাহিমে খুসরুয়ানা মে সে হ্যায়, কি অর্থ? যে কোন একটা লোক যদি এমন ভাবে আসামি হয় যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে খালাস দিতে পারে নাই, সব জায়গাতেই সে দণ্ডিত হয়েছে, তার শাস্তি হয়ে গেছে, তাহলে রাষ্ট্রপ্রধানের হাতে একটা স্পেশাল ক্ষমতা সংরক্ষিত থাকে যে ফাঁসির আসামিকেও, ফাঁসির শাস্তি যার হয়ে গেছে ফাঁসির রায়, তাকেও রাষ্ট্রপ্রধান বিনা শর্তে ক্ষমা দিতে পারেন, আমি তার ক্ষমা করে দিলাম। কি কথা বুঝেন নাই? তো মালিক ইয়াউমিদ্দিন যে মুমিন বান্দা যারা তারা তো আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবে, গুনাহ থেকে বাঁচবে। কিন্তু আল্লাহ পাক বলেন প্রতিদান দিবস যেদিন বিচার হবে, হিসাব নিকাশ হবে, অন্য কারো হাতে নেই, কোন জল্লাদের হাতে আমি রাখি নাই, সেটা আমারই হাতে। যদি তোমরা ঠেকো আটকা পড়ো আমার স্পেশাল রহমতের বলে আমি তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। শুনতেছেন ভাইয়েরা? এবং এই তাফসীরের পক্ষে দলিল অনেক। সে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু কিয়ামতের ময়দানে সুযোগ করে দিবেন, কোথায় আমার নবী রাসূলগণ, কোথায় উলামায়ে কেরাম, কোথায় আমার আউলিয়ায়ে কেরাম, তোমরা আসো। আমার যে বান্দারা ভুল ত্রুটি করছিল আজকে তারা শাস্তিযোগ্য প্রমাণিত হয়ে গেছে আমলের ওজন করার পরে। এদের পক্ষে কে কে সুপারিশ করতে চাও, কার কার জন্য আমার কাছে সুপারিশ করো, সুপারিশ করলেই মঞ্জুর, আমি মাফ করে জান্নাত দিয়ে দেব। আর এই 1,24,000 বা 2,24,000 পয়গম্বর নবী রসুলগণ সকলে আগায় আসবেন, আর ধুম তারা সুপারিশ করতে থাকবেন। আর নবী রসুলদের সুপারিশের অবস্থা কি, রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজে ঘোষণা করছেন, আপনারা শুনতেছেন ভাইয়ারা? প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম গোসাওয়ালা নবী ছিলেন না রহমতওয়ালা নবী ছিলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমার সালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে রাসূল আমি বিশ্ববাসীর জন্য সারা জাহানের জন্য আমি আপনাকে রহমতই রহমত বানায় পাঠাইছি। দুনিয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রহমতওয়ালা ছিলেন, আর সেই মুমিনদের মুসলমানদের বিপদের দিনে তিনি কত বেশি রহমতওয়ালা হবেন, কত বেশি দয়ালু হবেন, দয়ালু রূপে আবির্ভূত হবেন। আর অন্যান্য নবীরাও নিজের দয়ার ভাণ্ডার সেদিন একদম উজাড় করে দিবেন। এজন্য নবী রসুলরা কত বেসুমার গুনাগার বান্দাকে সুপারিশ করে করে নিয়ে যাবেন, আল্লাহ ওর দেন মাফ করে। আল্লাহ পাক আগেই ওয়াদা করছেন যে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ পাক বলবেন যে যখন তিনি সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, মাথাই তুলবেন না, সেজদায় পড়েই আছেন, মাথা উঠানি না কিয়ামতের ময়দানে হাশরের মাঠে, তখন রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ সাল তুতা ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ মাথা উঠান, আপনি যা বলবেন তাই মঞ্জুর, যা সুপারিশ করবেন তাই মঞ্জুর। শুনতেছেন ভাইরা? এই সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে সেই সুযোগটা কতটা তিনি সেদিন কাজে লাগাবেন চিন্তা করা যায়, কল্পনা করা যায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যখন মেরাজে নিয়ে গেছিলেন, ভাই কিছু লোকের পিছনে লাগাও যারা একটু এরা শব্দ না করে কথা না বলে, দুই শ্রেণীর লোক লাগাও, জোয়ান লাগাও জোয়ানদেরকে থামানোর জন্য, বুড়ো লাগাও বুড়োদেরকে অনুরোধ করার জন্য, হ্যাঁ না? আশপাশে কথা বলবেন না, কথার আওয়াজ তো কানে আসে, আমাদের দিনই কথা বলতে এটা ব্যাঘাত সৃষ্টি করে, এটা আপনাদের গুনাহ হবে না, না সওয়াব হবে? স্টেজের পিছনে এখানে কারা কথা বলেন? এমন কথা আলোচনা হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, এর ভিতরে ওনারা আলাপ করতেছে, আজব মানুষ তো ভাই। হ্যাঁ কি বলতেছিলাম, হ্যাঁ তো আল্লাহ পাক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন, মেরাজে নিয়ে যাওয়া এমন সময় সারা দুনিয়া তো ভুলে যাওয়া উচিত, কিছুই মনে থাকার কথা না, রব্বুল আলামিনের সম্মুখে যখন একদম উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে খুব আনন্দ উল্লাস ফুর্তি করতেছে, এর মধ্যে হঠাৎ দেখতে পায় যে কি ব্যাপার, পুরো জান্নাতে নূর ঝলমল করতেছে, উপরের দিকে তাকায় দেখে রব্বুল আলামিন জান্নাতীদের দিকে তাকায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা তখন জান্নাত বাদ দিয়ে আল্লাহ পাকের দিকে তাকাবেন যে জান্নাতকে একদম ভুলে যাবেন, কিন্তু এখানে তাজ্জুর বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজে গেলেন, রব্বুল আলামিনকে দেখলেন, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ নসিব হলো, তখন তিনি আল্লাহ পাকের নিকট শ্রদ্ধা জ্ঞাপন করতেছেন, ভক্তি শ্রদ্ধা পেশ করতেছেন, এইভাবে যে আত্তাহিয়াত লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্তাইয়িবাত, কি কথা বুঝেন নাই? এইভাবে যখন গভীর ভক্তি শ্রদ্ধা পেশ করলেন, আমার বুকের শ্রদ্ধা ভালোবাসা সব আপনার জন্য উৎসর্গ, আমার এই জবানের বাণী উচ্চারণ কথা যত আমার এই জবানের দ্বারা ইবাদত বন্দেগী সব আপনার জন্য উৎসর্গ, এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এই দেহের সব আমল এবং বন্দেগী সব আপনার জন্য নিবেদিত উৎসর্গিত, আত্তাহিয়াত লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্তাইয়িবাত। এই শুনে রব্বুল আলামিন বললেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম জানাই। কি দৃশ্য, ওয়াহ ওয়াহ, কি মজাদার দৃশ্য! এইরকম একটা মাহফিলে এই পৃথিবীর আর কিছু মনে থাকা কি সম্ভব? কি কথা বুঝেন না আপনারা? কিন্তু প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন রব্বুল আলামিন নিজে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনি বিশ্ববাসী, আপনাকে বিশ্ববাসীর জন্য আমি রহমতই রহমত, দয়ার দয়া বানায় পাঠাইছি। আরেক আয়াতে বলছেন লাকাদ জাআকুম রাসূলু মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, আমার নবী তো মুমিনদের জন্য বিগলিত প্রাণ, কোমল প্রাণ, তাদের কল্যাণ এবং বিজয় এবং সফলতার জন্য বেকুল অস্থির বেকারার তিনি। সেটাই প্রমাণিত হলো সেই মেরাজের মুহূর্তেও তিনি আল্লাহ পাকের সালাম পাওয়ার পরে তখন বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমি সালাম গ্রহণ করলাম আমার জন্য, আমার উম্মতের নেক বান্দাদের জন্য। শুনতেছেন ভাইরা, উম্মতের কথা সেখানেও তিনি ভুলতেই পারলেন না। মেরাজের এমন নিবিড় আনন্দঘন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতকে ভুলতে পারেন নাই, কেয়ামতের কঠিন বিপদের দিনে যখন নিজের চোখে দেখবেন আজকে উম্মত কত ভয়ঙ্কর বিপদে আক্রান্ত, তখনই উম্মতকে তিনি কিভাবে ভুলতে পারবেন? তাহলে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের গুনাহগার লোকগুলোর জন্য কি পরিমাণ ব্যাকুল হয়ে ছুটে আসবেন, সুপারিশ করতে থাকবেন, হাত ধরে ধরে আল্লাহ পাকের নিকট গিয়ে বলবেন যে এই পাগলটারে মাফ করে দেন, এই বুড়াটারে মাফ করে দেন, এই মৌলবীটারে মাফ করে দেন, এই হাফেজটারে মাফ করে দেন, এই হাজিটারে মাফ করে দেন, এই মানুষের খেদমত করছে উপকার করছে ওরও মাফ করে দেন। এইভাবে বেসুমার বান্দাদের, গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবেন। শুনতেছেন ভাই আপনারা কি অবস্থা? এরপরে শুনবেন আপনারা, হ্যাঁ আপনারা যদি হজ করতে যান তো মসজিদে নববীতে বাবু সালামের গেট দিয়া যখন প্রবেশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের দিকে আগাবেন সালাম পেশ করার জন্য, ওই আগাইতে আগাইতে হাতের বাঁ পাশে দেখবেন একটা বড় সুন্দর গ্রিন সাদা সাইনবোর্ডের মধ্যে, গ্রিন সাইনবোর্ডের ভিতরে সাদা অক্ষরে লেখা আছে এই হাদিস, বিলকুল সহি হাদিস, কি قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي, আমার উম্মতের কবিরা গুনাহওয়ালা লোকদের জন্য কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। শুনতেছেন ভাইরা, আমি এরকম বয়ান করলে কিছু কিছু দোস্তাবা মৌলবী সব মানুষ অসন্তুষ্ট হয়, আমরা এত ডান্ডার আজাবের ভয় দেখায় তাতেই মানুষ থামে না, আর আপনারা এরকম নরম নরম কথা বলেন, এতে মানুষ আরো সীমা অতিক্রম করতে থাকবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা ভিন্ন। আমি সম্ভবত 3 বছর আগে নাটোর গেছিলাম, তো যে এলাকা লালপুর কিনা সেখানে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেছে, ঢাকা থেকে যাওয়ার পথে রাস্তায় গাড়ির একবার এক জায়গায় দারুণ ডিস্টার্ব হলো, আমাদের ওই ঠিকঠাক করে রওনা হইতে বিলম্ব হলো। পৌঁছলাম তো যেখানে পৌঁছা উচিত 9টায়, গিয়ে পৌঁছলাম তো রাত 12টায়, তখন লোকজন থাকবে কি? কিন্তু যেহেতু ও সেখানে লোকেরা ওই পোস্টারে আমাকে প্রধান অতিথি নামে খুব প্রচার করছিল, দূর দূর থেকে 20-30 কিলোমিটার দূর থেকেও আল্লাহর বান্দারা দিনের মহব্বতে আসছেন। তো এত দূর থেকে আগমনকারী এই মেহমানরা আর ফিরেন নাই, আসছি কষ্ট করে, আসুক দেখে দেরি হলো কথা শুনেই যায়। কিন্তু লোকগুলো ছিলেন শিক্ষিত লোক, ইংরেজি শিক্ষিত লোক, আর শিক্ষিত মানুষ তাদের মাথায় জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, মেধা থাকে, একটা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। তো একদম মানে হুট করে কিছু একটা করেন না তারা। তো আসছেন তো আবার চলে যাবেন, এটা করতে রাজি হন নাই, অপেক্ষা করছেন। আমি গিয়ে পৌঁছলাম, যাই হোক, এক আলেম বয়ান করতেছিলেন, সুদীর্ঘ বয়ান। আমি গেলে থামলেন, আমি কথা শুরু করলাম, যতটুকু কথা বলার তৌফিক হলো। যেহেতু অনেক রাত, এখন তো লোকজন দ্রুত মাহফিলের পরে এদিক সেদিক ছুটে যাওয়ার কথা, কিন্তু হলো তাও উল্টা, যে বয়ানের শেষে মানুষজন স্টেজের সম্মুখে খুব ভিড় করতেছিলেন, মুসাফা। আচ্ছা, মুসাফা তো হলো একদল প্যান্ট শার্ট পড়ুয়া লোক, তারা স্টেজের পাশে একদম স্থির দাঁড়ায় আছেন, মুসাফার পরেও। মুসাফার পরে আমি বললাম যে কি ব্যাপার আপনারা, বলে একটু কথা বলবো। কি কথা? বলে যে সারা জীবন শুনলাম আমরা যারা পাপিষ্ট আমাদের কোনো উপায় নাই, কিল ঘুষি খাওয়া, ফেরেশতাদের কিল ঘুষি আর ডান্ডা খাওয়া ছাড়া কোনো উপায় নেই, আমাদের লানতের বেজ্জতি অবধারিত। কিন্তু আজকে প্রথম শুনলাম আমাদের মতো গুনাগার পাপিষ্ঠদের জন্য রহমতের দুয়ার খোলা আছে, ডাকলে এখনো তিনি রহমতের দুয়ার খুলবেন, আমাদেরকেও তিনি ক্ষমা করবেন। এটা শোনার পরে দিলটা আজকে বড় হলো। তা ভাবলাম যে যা করছে অতীতে করছি, এখন আর তাহলে করব না, এখন তো ভালো হওয়ার চেষ্টা করি। শুনতেছেন ভাইরা? পিনে কত বে হিসাব পিলি, আমায় রোজে হিসাব কর। এটাকে বাংলা কোথার থেকে আসছে? আরে এটা বহুত ভাগা হয়েছে, ডান্ডা উন্ডা লো ভাই। এখন বুঝলেন যে লাঠি নেওয়া যে সুন্নত, এটার ফায়দা কি? একটা লাঠি কাছে থাকলে দেখালেও দৌড় দিত, কিন্তু নিরস্ত্র মুসলমান পয়সার জন্য হামলা করতেছে। হ্যাঁ, কি বলতেছিলাম ভাই? হ্যাঁ, তো এই মুসলমান ভাইরা দারুণ ভাবে আপ্লুত হলেন এবং আশ্বস্ত হলেন যে ভাই রহমতের দুয়ার তো খোলা, আল্লাহ পাক রহমত বিস্ময় করো, আল্লাহ তাআলা তো রহমত দেওয়ার জন্য সে হাত প্রসারিত করে আছেন। হ্যাঁ, এক বুজুর্গকে বলেন যে রব্বুল আলামিন তো বলেন যে হাম তো মায়ল, আল্লাহ পাকের কথাটাকে উর্দুতে উদ্ধৃত করছেন এভাবে, হাম তো মায়ল বকরম হে চাহনে ওয়ালে ইনি, আল্লাহ পাক তো হাত বাড়ায় আছে, নে তোরা আমার রহমত উজাড় করে দিব সব, কিন্তু নেওয়ার লোক নাই, নেওয়ার লোক নাই, চাওয়ার লোক নাই। হ্যাঁ, প্রতিদিন ভোর রাত্রে রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন, আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কোন ক্ষমা প্রার্থী আমি এখন ক্ষমা করে দেব। হ্যাঁ, আল্লাহ মুস্তারজিকুন ফারজুকহু, আসো কেউ রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করব। আল্লাহ মুতালান ফাওয়াফিয়াহু, আসো কেউ বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাও আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। আল্লাহ পাক ডাকতে থাকেন, আমরা চাইতেও পারি না। অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার সঙ্গে সম্পর্ক যাদের ভালো ওরা ভোর রাতে আমার নিকট ক্ষমা চাইতে থাকে। আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা এই জমানার দুর্বল মানুষ, কর্মব্যস্ত লোক, যদি ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে নাও পারো, শুয়ে শুয়ে আসো, কিন্তু চোখ খুলে গেছে তুমি জাগ না, অন্তত শুয়ে শুয়ে রব্বুল আলামিনকে বলো মাফ চাই, আমাকে মাফ করে দেন, আমি এক গুনাগার, আপনি দয়াবান, আমি মাফ চাই, আমাকে মাফ করে দেন। তো আল্লাহ পাকের ওয়াদা, হে বান্দা যদি আল্লাহর নিকট মাফ চায় তো আল্লাহ পাক মাফ করিয়ে দিবেন। শুনতেছেন ভাইরা? এবং যেই বান্দার অভ্যাসই দিন রাত কেবলই বলে মাফ করে দেন, মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমলনামায় ক্ষমা প্রার্থনা ইস্তিগফার বিপুল পরিমাণে জমা হবে, নিঃসন্দেহে সে জান্নাতেই যাবে। তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, আর ভুল ত্রুটি আছে আমাদের দিন রাত তওবা করতে থাকার, মাফ চাইতে থাকার তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। যাই হোক, সে কোথা থেকে কোথায় চলে আসছে তো আল্লাহ পাক জানে। অনেক আগে থেকে কি বলতেছিলাম ভাই মাওলানা, যাই হোক, তো এই জিন্দগি আমলের জন্য, বন্দেগির জন্য, কিন্তু আমরা নফস এবং শয়তানের ধোকায় বিভ্রান্তির শিকার হই। তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদের জন্য পথ খোলা রাখছেন, দুইটা রাস্তা, ঈমান আর নেক আমল নিয়ে আসো, জান্নাতে প্রবেশ করো। ঈমান আছে, নেক আমলের কমি, তওবা করো, মাফ চাও, সংশোধন করো, ক্ষমা চাও, চোখের পানি ফেলো। চোখের পানি ফেলতে না পারলে কান্নার ভান টান করে আমাকে দেখাও, তবুও মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। কি আশ্চর্য আল্লাহ পাকের রহমত তো দেখেন ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন যখন কোন আশ্রয় থাকবে না, রহমতের কোন ঠিকানা থাকবে না, আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত আর কোন রহমতের ছায়া নাই। আল্লাহ পাক বলেন, সেদিন সাত শ্রেণীর মানুষকে আমি আমার খাস রহমতের ছায়া দান করব। কেউ ব্যাখ্যা করছেন যে আরশের ছায়া দান করবেন আল্লাহ তাআলা। সাত শ্রেণীর মানুষ কি? ইমামুন আদিল, ওই রাষ্ট্রপ্রধান যিনি আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেন। ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর হুকুম, আল্লাহর বন্দিগি, আল্লাহর আনুগত্যের মধ্যে কাটাইয়া দিল, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকেও আরশের ছায়া দান করবেন। ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আজকে যুবক তরুণদের বিশাল অংশ এরকম যে যত সব ভুল কাজে, অন্যায় কাজে এবং দুনিয়ার নানান রকমের মোহের ভিতরে আক্রান্ত, মোহান্বিত, অন্ধকারে আচ্ছন্ন, এই দিন রাত মোবাইলের ভিতরে আজে বাজে জিনিস নিয়ে ব্যস্ত, কম্পিউটারে আজে বাজে জিনিস নিয়ে ব্যস্ত, পাপের আড্ডার মধ্যে ব্যস্ত, গুনাহের কাজের মধ্যে ব্যস্ত, মূল্যবান জীবনটাকে নষ্ট করার কাজে ব্যস্ত। কিন্তু এমনও যুবক তরুণ আছে যারা এই কঠিন দুর্দিনেও, এই অনাচারের প্রচন্ডতা প্রবলতার মধ্যেও, এই ঝড়ের মধ্যেও ইমানের উপর অটল, নামাজে অটল, রোজাতে অটল, সুন্নতের আমলে অটল। এই জমানাতেও যে যুবকরা আল্লাহর দিনের উপর অটল থাকবে, নিঃসন্দেহে তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে, বিনা হিসাবে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক যুবক তার চাচাতো বোনকে গিয়া মতলবের প্রস্তাব দিল। বোন বলল যে এতগুলো স্বর্ণ মুদ্রা দিতে হবে। সে গিয়া উপার্জন করলো স্বর্ণ মুদ্রা, আইনে পেশ করলো। তো যে গুনার ভিতর লিপ্ত হবে, ওই মুহূর্তে তার বোনটা বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর। বাস, সে চাচাতো ভাই সাথে সাথে সেখান থেকে উঠে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাচাতো ভাই এবং আরো তার দুই সাথী তিনজন একবার কোথাও যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে একটা গুহার ভিতরে আশ্রয় নিল, পাহাড়ের গুহা। কিন্তু হঠাৎ একটা উপর থেকে চাটান, একটা ভারী পাথর আইসা ওই গুহার মুখটার উপরে পড়ে গুহার মুখ একদম টোটাল কমপ্লিটলি বন্ধ হয়ে গেল। এখন ওরা বাইর হওয়ার কোন পথ নাই। তিনজনে মিলে পরামর্শ করে, ভাই যার যে জীবনের যে আমলটার ব্যাপারে মনে হয় এই আমলটা মনে হয় আল্লাহ কবুল করছেন, সে আমলটার উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করো, এটা যদি আল্লাহ আজকে বিপদ থেকে মুক্তি দেন। একজনে বলল যে হে আল্লাহ, আমি উট চড়াইতাম, উট নিয়ে বাইরে যাইতাম, সন্ধ্যাবেলা ফিরে আসলে উটের দুধ দোয়ানোর পরে পয়লা গিয়ে আব্বা আম্মাকে পান করানোর পর আমার বাচ্চাগুলোকে পান করাইতাম, কখনো এর ব্যতিক্রম করি নাই। একদিন আসতে আমার বিলম্ব হলো, আব্বা আম্মা ঘুমিয়ে পড়লেন, আমি দুধ দোয়ানোর পরে যখন ঘরে আসলাম আব্বা আম্মা ঘুমন্ত, ওদিকে আমার বাচ্চারা কেবলই গড়াগড়ি খায়, আমার কাছে দুধ চায়, আমি ওদেরকে দুধ দিলাম না, আব্বা আম্মার ঘুমও ভাঙালাম না, তাদের কষ্ট হবে সে কারণে। পরে তাদের শিওরে দাঁড়ায় থাকলাম, ভোর হয়ে গেল, আব্বা আম্মা জাগলেন, তখন দুধ পান করাইলাম, পরে আমার বাচ্চাদেরকে দিলাম। হে আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি করে থাকি আর আপনার পছন্দ হয়ে থাকে, আজকের এই যে পাথর আমাদেরকে চাপা দিছে বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। বাস এইটুকু বলতেই দোয়া কবুল হলো আর পাথর একটু সরে গেল। এখন এই আকাশ দেখা যায় তো একটু শান্তি আসলো, স্বস্তি আসলো, একটু সরলো, কিন্তু পাথর তো সরে নাই, বের তো হওয়া যাবে না। আরেকজন বলল যে হে আল্লাহ, এক শ্রমিককে আমি কাজে নিলাম, পয়সা দিতে গেলে ও রাগ করে চলে গেল, সে পয়সা নিল না, পরে ওর পয়সাটা আমি ব্যবসায় লাগাইলাম, বাড়তে থাকলো বাড়তে থাকলো বাড়তে থাকলো, ওই পয়সা দিয়ে একসময় ছাগল কিনলাম, মানে ছাগল দুম্বা এগুলো কিনলাম বেশ, আর কখনো আবার ফের আরো বাড়লো তো গরু কিনলাম, আবার কখনো উট কিনলাম, গরুর পাল ছাগলের পাল উটের পাল, হ্যাঁ না, এই পাল আর পাল তো রাখাল রাখলাম। অনেকদিন পরে আমার ওই ভাই আসলে পরে আমার কাছে বললো, আমার পাওনা দাও। আমি তাকে নিয়ে যখন বুঝাই দিলাম এই সব তোমার, সে রাগ করে বলল, আমার সঙ্গে তিরস্কার করো, আমি তো আমার ন্যায্য পাওনা চাই। আমি তাকে বুঝাইয়া বললাম, বাইরে তোমারই পাওনা টাকা দিয়া ব্যবসায় লাগায় আমি বাড়াইতে বাড়াইতে আজকে সেটাই এই পর্যন্ত আসছে, এটা আমার না, সবটাই তোমার, তুমি নিয়ে যাও। লোকটা খুশি হলো, এই মেষের পাল গরুর পাল উটের পাল সব নিয়ে সে আমার চোখের সামনে চলে গেল। আমি খালি তাকে দেখতে থাকলাম, হে আল্লাহ, সেদিন যে ভাইকে তার এই পাওনা ব্যবসায়ের এই বিশাল বড় লাভ সহ তাকে দিয়ে দিছিলাম, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকছিলাম আর আপনার পছন্দ হয়েছিল, সেই উসিলা এই বিপদ থেকে আজকে মুক্তি দেন। পাথর হঠাৎ আরো সরে গেল। রইল ওই চাচাতো ভাই যে পাপে লিপ্ত হইতে চান্স পাওয়ার পরও ফিরে আসছিল, সে বলল যে হে আল্লাহ, আপনি জানেন যে চাচাতো বোনের নিকটে মতলবের প্রস্তাব দেওয়ার পর সে সম্মত হয়েছিল শর্তের ভিত্তিতে, শর্ত পূরণ করার পরে যখন পাপে লিপ্ত হবার মুহূর্ত তখন সে বলে উঠল, আল্লাহকে ভয় করো, হে আল্লাহ আপনি জানেন ওর এই আওয়াজ আমার আত্মাকে কাঁপাইয়া দিছিল, আমি আপনার ভয়ে সেখান থেকে সরে আসছিলাম, সেই পাপের সুযোগ পাওয়ার পরও লিপ্ত হই নাই, এটা যদি আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি আজকে বিপদ থেকে মুক্তি দেন। পাথর পুরোটা সরে গেল, তারা মুক্তি পাইলেন। শুনতেছেন ভাইরা, হ্যাঁ, এই যৌবনকাল তামাশার জন্য ব্যয় করা যায় আর এই যৌবনকাল আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা যায়। এই যুবকরা যদি যৌবনকালকে এই পাপের আড্ডা আর পাপের হাতছানি থেকে রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে পারে, তো এই যুবকদেরকে রব্বুল আলামিন বড় বড় আউলিয়া সিদ্দিকীন বানিয়ে দিবেন। ফজাইল ইবনে ইয়াজ এক জমানে তিনি ডাকাতি করতেন, এক জমানা পর্যন্ত ডাকাতি করতেন যৌবনকালে। একবার ওলি আল্লাহদের এক দল রাত্রিবেলা ফুজাইল ইবনে ইয়াজের এলাকা দিয়ে যাওয়ার পথে পরস্পরে আলোচনা করতেছে, জলদি চল জলদি চল, এই এলাকা ফুজাইল ইবনে ইয়াজের, এ বড় ডাকাত পাইলে কিন্তু ছাড়বে না। ফুজাইল ইবনে ইয়াজ আশপাশে কোথাও লুকানো ছিলেন, শুনতেছিলেন, আইসায় তিনি বললেন যে হে চলো আমার সঙ্গে, খবরদার কোনো কথা বলবো না। ভয়ে সব থর থর কাঁপতে থাকলেন, তার হাতে বন্দি হলেন, বস নিয়া ঘরের ভিতরে আটকে দিলেন ফুজাইল ইবনে ইয়াজ। এখন তো আর কোনো উপায় নেই, সে ডাকাত কি আর বুঝে, হুজুর লম্বা কুর্তা দাঁড়িয়ে আছে পাগড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার বুজুর্গ কান্দে, এত কিছু চিন্তা করে ডাকাত, ডাকাত তো বুঝে তার নিজের স্বার্থটা। কিন্তু এই ফুজাইল ইবনে ইয়াজ আর ওই মানুষ কোরআন শরীফ পড়তে পারেন, বুঝতে পারেন, কথা বুঝেন নাই? ওই যারা বুজুর্গ মানুষ ছিলেন ওলিয়া উলিয়া, তারা হঠাৎ বললেন যে চলো ভাই আমরা আমাদের কাজ করি, ও ওর কাজ করছে আমরা আমাদের কাজ করি, কে মশগালা আহলে দিলকায় আখতার বাগে ইমা কি বাগ বানি হে, ও ডাকাতি করে আমরা তো আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে ডাকি আল্লাহর জিকির করি, চলো আল্লাহর জিকিরে মশগুল হই। একজনই কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে, আর কোরআন শরীফের তেলাওয়াত করতে করতে হঠাৎ এই আয়াতটা তার মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, আলম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, যারা ঈমানওয়ালা তাদের কি এখনো সময় আসে নাই আল্লাহর ভয়ে তাদের অন্তরটা গলতে শুরু করবে, বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ফুজাইল ইবনে ইয়াজের কানে এই আয়াতের আওয়াজ পৌঁছতে চিৎকার দিয়ে উঠলেন, বললেন যে বালা কদ আন, হে আল্লাহ নিশ্চয়ই সময় আসছে। সাথে সাথেই তিনি বললেন হে আল্লাহ ওয়ালারা আমাকে তওবা করায় দেন, তওবা করলেন, ফের পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের একজন তিনি হয়ে গেলেন। শুনতেছেন ভাইরা? দোস্ত আয়াম জব ভালে আতে হ্যায় ঘাত মিলনে কি ও খুদা আপি বতলাতে হ্যায়। আল্লাহ পাক যখন কাউকে হেদায়ত দিতে চান, জান্নাতি বানাইতে চান, একদম সে মুহূর্তের মধ্যে তার অন্তর চেঞ্জ হয়ে যায়, হৃদয় মন একদম পরিবর্তন হয়ে যায়। কোথায় তো মদের আড্ডা, কোথায় তো বোতলের আড্ডা, কোথায় তো পাপের আড্ডার নেশায় আক্রান্ত, একদম সে মুহূর্তে পরিবর্তন হইয়া আল্লাহর মহব্বতের নেশায় আক্রান্ত হয়ে যায়, বিভোর হয়ে যায়, একদম সে পরিবর্তন হয়ে যায়। বরিশালে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় আমি যখন পড়তাম তো তখনও আমার দাড়ি মুছ গজায় নাই, কথা বুঝেন নাই? তো মাদ্রাসারই আরেক ভাই খুব দিনদার নেককার এক তালবেলে, উনি শহরের এক বাসায় জাগির থাকতেন, একদিন আমাকে বললেন যে আমি কোথায় থাকি একটু দেখেছেন, আমার জাগিরওয়ালা খুব মহব্বত করে, বড় খেদমত করে, আপনার কথা তাদেরকে কত বলি, তারা আপনাকে দেখতে চায়। আচ্ছা, আমি একদিন শহরে গেলাম তো রাস্তার রোডের পাশেই ওনাদের বাসা, তো ওই বাসায় গেলাম, পরে খাওয়া দাওয়া করাইলেন, মহিলাটা ভীষণ ভালো দিনদার, আল্লাহ তাদেরকে দুজহানে বড় মর্তবা দেন, তাদের খানদানে বড় বড় আলেম পেদা করেন। আমার এই বন্ধু এই আলেমকে তারা অনেক মহব্বত করতেন, ভীষণ খেদমত করতেন তারা, তো খানা দানা খাইলাম, পরে ওই মহিলা ভিতর থেকে কথা বলতে চান, আরে মহিলা মানুষ কথা বলবেন কি বলবো, তো আমার ওই সাথী বললেন যে একটু শুনেন ওনার বড় দুঃখ। আচ্ছা চুপ করে থাকলাম, উনি বললেন ভাই আপনারা আলেম মানুষ, ভাই আপনারা আমার স্বামীর জন্য দোয়া করেন, এই আমার স্বামী মদ বেচে, ভাই যে আপনারা যে চৌকির উপরে বসা চৌকির নুচি দেখেন অনেকগুলো বোতল, সব মদের বোতল, এগুলো নিয়ে নিয়ে বিক্রি করে, আমার বুকটা ফাইটে যায়, বড় কষ্ট লাগে। এই বললেন যে আমাদের আমার জন্য স্বামীর জন্য দোয়া করেন। লোকটা মদ খায় বটে, কিন্তু আশ্চর্য ওই লোকের কি মিষ্টি হাসি, কি সবসময় মুখে হাসি লেগেই থাকে, পান খাইতেই থাকে আর হাসতে থাকে, আর ব্যবহারও তো ভালো। কিন্তু বিস্ময়কর ঘটনা হলো যে সে আলেমদেরকে অনেক মহব্বত করে, অনেক শ্রদ্ধা করে, আলেম মানুষ দেখলে নত হয়ে যায়, সালাম করে আগায় আসে, দাড়ি তো নাই, প্যান্ট শার্ট পরে, যাই হোক আমরা আর কিছু বললাম না। তো আমার সঙ্গে দেখা হলো ওই ভদ্রলোকের, ওই লোকটার নাম তো মনে নেই কিন্তু তার ছেলের নামে তাকে ডাকে, ওই নামটা মনে আছে, সেটা বলবো না, যাই হোক আসলাম, মাঝে মাঝে দেখা হয় রাস্তাঘাটে, সালাম দেয়, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন অমুক ভাই, খুব খুব এসে একদম মুসাফা করে হাত এরকম জড়ায় ধরে রাখে, ছাড়তে চায় না। ওহো, যাই হোক আমার সাথীও দোয়া করলেন, আমিও দোয়া করলাম, আল্লাহর কাছে বললাম, চাইলাম যায় আল্লাহ। তার এক ভাইরা ছিলেন, তিনি কিন্তু দিনদার, নেককার, নামাজি। যাই হোক, আমি বরিশাল থেকে চলে আসলাম। বহু বছর পর বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার এক মাহফিলে আমি গেলাম। হঠাৎ একটা লোক, সুন্দর দাড়ি, একদম চেহারা ভরা, সুন্দর সুন্নত মোতাবেক দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা একটা কোর্তা গায়ে, পান খায়া ঠোঁট লাল, ছুইটা এসে একদম সালাম আলাইকুম বললে আমাকে মোসাফকিরা বুকে জড়াইছে, ধরলেন, ছাড়েনি না। আহা, আমি তো চিনলাম না, কিছু না, তাকায় আছি। পরে খুব হাসে, কেমন আছেন, কি মনে হয় যে কত ঘনিষ্ঠ, কত আপন। আমি তো চিনি না, আমি তো পেরেশান, শরমও লাগে যে আমার লোক আমি চিনি না। পরে বলেন যে আপনি আমার চিনলেন না, আমি চিনি নেই, চিনতে পারিনি। পরে বলে যে আমি যে ওই অমুক, উফু, তো আমি আরেকবার জড়াই দিলাম তাই। সেই মদের বোতলওয়ালা এখন একদম দিনওয়ালা, শুনতেছেন ভাইরা? চলো দেখ আয় তমাশা জিগর কা, সুনা হে বো কাফির মুসলমান হোগা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নিকট গেছিলেন ভারতের বিখ্যাত কবি জিগর মুরাদাবাদী, যার অভ্যাস ছিল 5 মিনিট পর পর মদের বোতলে টান দেওয়া। কি কথা বুঝেন নাই? কবিতার আসরে যখন তিনি প্রতিযোগিতার জন্য যাইতেন, মদের বোতল সঙ্গে, বোতল টানতেন আর কবিতা পড়তেন। এই ছিলেন জিগর মুরাদাবাদী, তার এক জীবনের এই রং ছিল। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নিকট গেলেন, ওখানে থাকলেন, উঠলেন, বসলেন, ভালো লাগলো। এবং যে এক ওলি আল্লাহ, মাশাআল্লাহ, হযরত থানভী তওবা করলেন, এই মদের বোতলওয়ালা তওবা করলেন। আসবার সময় তিনি বললেন, হযরত জি, আপনি আপনি ওলি আল্লাহ মানুষ, দোয়া করে দেন, হ্যাঁ দোয়া করে দেন, আমি যেন দাড়ি রাখতে পারি। থানভী বললেন, ইনশাআল্লাহ হয়ে যায়গা, ইনশাআল্লাহ আপনার মুখে দাড়ি আল্লাহর রহমতে আসবে। হযরত দোয়া করে দেন, 5টা ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি, নামাজ না ছুটে। বলি ইনশাআল্লাহ ইয়ে ভি হো জায়েগা, এটাও হবে। হযরত দোয়া করে দেন যাতে আমার হজ করার তৌফিক হয়। হযরত বলি ইনশাআল্লাহ ইয়ে ভি হো জায়েগা, আল্লাহর রহমতে তোমার হজ নসিব হবে। বললেন, হযরত দোয়া করে দেন যাতে আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যু দেন। হযরত বলি ইনশাআল্লাহ ইয়ে ভি হো জায়েগা, আল্লাহ পাকের রহমত হলে ইনশাআল্লাহ এটাও হবে। ভাই আল্লাহ পাক জিন্দেগি ভর যাকে ঈমানের সাথে পালেন, তো আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যুদান করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলছেন যে জিন্দেগি যেরকম, জীবনটা যেরকম চালাবা, মৃত্যুর সময় ওই রঙই দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। কি কথা বুঝেন নাই? আর যেই রঙে মৃত্যু হবে কেয়ামতের ময়দানে, সেই রঙেই আল্লাহ পাক উঠাবেন। ঈমানের সাথে মৃত্যু হলে ঈমানি মর্যাদার সাথেই হাশরের মাঠে উঠাবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। জিগর মুরাদাবাদী সেখান থেকে আসলেন, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? নওগাঁর ভাইয়েরা, জিগর মুরাদাবাদী সেখান থেকে আসলেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, দাড়ি রাখছেন। আর একদিন আয়নার মধ্যে দেখলেন যে দাড়ি কি সুন্দর লাগে। আর তিনি কবি মানুষ, একটা ছন্দ বললেন, চলো দেখ আয় তমাশা জিগর কা, সুনা হে বো কাফির মুসলমান হোগা। বন্ধুরা, এ কাফের নিজেকে গালি দিয়ে বলতেছে, এ কাফেরটাকে দেখে যাও, এটা মুসলমান হইতেছে মুসলমান। মানে এক এক জীবন যার, যে কাফেরদের মতো পাপে এবং গুনাহের মধ্যে শেষ হয়ে গেছে, আল্লাহ পাকের রহমতে এক ওলির দোয়ার বরকতে আজকে সে মুসলমানদের জিন্দগি পেয়ে গেছে। নকশে বুতা মিটায়া দেখায়া জামাল হক, আঁখো কো আঁখে দিল কে মেরে দিল বানা দিয়া, হ্যাঁ আমার জীবনের চিত্রই পরিবর্তন হয়ে গেছে এক আল্লাহ ওয়ালার দোয়ার উসিলাতে, বরকতে। শুনতেছেন ভাইরা? এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন, হুমুল কৌম লায়াসকা বিহিম জালিস হুম, আল্লাহর খাস বন্দা, আউলিয়া, বিশিষ্ট বন্দা, যারা তাদের সঙ্গে যারা উঠা বসা করে, সম্পর্ক রাখে, তো তারা জাহান্নামি থাকে না, জান্নাতি হয়েই যায়। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তো আরো স্পষ্ট করে বলছেন এ হাদিসের ব্যাখ্যা, যে আল্লাহর ওলীদের সঙ্গে যারা সম্পর্কওয়ালা ওই আউলিয়াদেরকে আল্লাহ যত নিয়ামত দিবেন তাদের সম্মানার্থে তাদের বন্ধুদেরকে ওই সব নিয়ামত পুরস্কারই দান করবেন। শুনতেছেন ভাইরা, জিগর মুরাদাবাদী তিনি দাড়ি রাখলেন, পাঁচ রক্ত নামাজ পড়তেছেন, হজ করতে গেছেন, হজও করে আসছেন, এরপরে হঠাৎ অসুস্থ হলেন এত চরম ভাবে যার বাঁচবেন না বলেই ডাক্তারদের বোর্ড ধারণা করলো যে আর বাঁচতে পারবে না লোকটা যদি না আবার মদ খাওয়া আরম্ভ করে, যেহেতু মদটাই তার একদম শিরায় শিরায় মিশে গেছে। জিগর মুরাদাবাদী ডাক্তারদের এই সিদ্ধান্ত শোনার পরে বললেন, হে ডাক্তার সাহেবরা, আগর মে পিতা রহুঙ্গা তো কব তক জিতা রহুঙ্গা, যদি আমি এই মদের বোতল পান করতে থাকি কতকাল আমি বাঁচতে পারব? হ্যাঁ, ডাক্তাররা বললেন যে সেই গ্যারান্টি তো আমরা দিতে পারি না। জিগর মুরাদাবাদী বললেন, তাহলে এই পাপের সাথে মদের বোতল পান করে এই পাপের সঙ্গে জিন্দা থাকার চেয়ে আল্লাহকে রাজি রেখে জিগর এই মুহূর্তে মরতে প্রস্তুত, তবু আর আমি মদ পান করব না। উনি মদ পান করতে রাজি হলেন না, কিন্তু বিনা ঔষধেই আল্লাহ পাকের রহমতে একদম অচিরেই দ্রুততর তিনি সুস্থ হয়ে গেলেন, দীর্ঘকাল জিন্দা থাকলেন। যে এক আল্লাহর ওলির সোহবতের বরকতে কি ঈমান তার নসিব হয়ে গেছে। ঈমান তো হয়, আমল তো হয়, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহর ওলিদের দুয়ার বরকতে ঈমানের জিন্দেগি নসিব হলে সেটা মজবুত হয়, পরিপক্ক হয়, সেটা বড়ই দামি ফল এবং পরিণাম নিয়ে আস। ভারতে এক বুজুর্গ ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ইনি শুনলেন যে দিল্লিতে একদল দামি দামি বংশের ভালো ভালো বংশের মেয়েরা ব্যবসাখানায় থাকে এবং অনেক বড় বড় মানুষ তারা এসে সেখানে মনোরঞ্জন করে। তিনি শুনতে পেয়ে সেখানে গেলেন এবং ওই গেটের সামনে দাঁড়ায় আওয়াজ দিলেন, এই রং চেহারার লোক দেখে ওই যে কাজের মেয়েটা মনে করছে যে হুজুরে মনে হয় ভিক্ষা চায়, ওই যে লোকে আসে টুপি টাপি দিয়ে, তো আওয়াজ দিলে তো গিয়া বলছে যে এক লোক আসছে মনে হয় কিছু চায়। তো ওই ভিতরে মুসলমান মেয়েরাই তো তারা কিছু কিছু পয়সা দিছে নিয়ে আসছে। তো এই বুজুর্গ তখন বললেন, ফকির নহি লেতা জব তক কে সদা নহি সুনা থা, যে আমি নেই না আগে শুনাই, আমি নেই না যতক্ষণ না আগে কিছু শুনাই। তো মেয়েরা মনে করছে যে হুজুরে গজল শুনাবে, তো তারা আসছে দল বাইন্দা গজল শুনবার জন্য। এই বুজুর্গ কোরআন শরীফের আয়াত ইজা জুলজিলাত আল্লাহর মহব্বত এবং আখেরাতের বয়ান শুরু করলেন, আল্লাহর ভয় এবং কেয়ামতের চিত্র ফুটে তুলতে থাকলেন। মেয়েদের মন নরম হয়, চিৎকার দিয়ে তারা কাঁদতে থাকছে। হযরতের বয়ান শেষ মেয়েরা বলল যে হুজুর আপনি আমাদের তওবা করায় দেন, তওবা করায় দিছেন। বললেন যে আপনি তো এখন বালাকোটে যাবেন শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু আমরা তো সমাজের বদনাম নারী, আমাদেরকে কেউ গ্রহণ করবে না, আমাদের উপায় কি? তিনি তার সঙ্গে থাকা এই দিনদার যুবকদেরকে বললেন, এই যুবকরা তোমরা জানো রসুল্লাহ সাল্লাম বলছেন, আর তাইবু মিনা জম্বে কামান্লা জম্বালা, যারা গুনা করার পরে গুনা থেকে খাঁটি মনে তওবা করে আল্লাহ পাক তাদেরকে বেগুনার মতো এরকম নির্দাগ নিষ্পাপ বানায় দেন। এই মেয়েগুলো তওবা করছে, কে কে তোমরা ওদেরকে বিয়ে করতে রাজি? একদল যুবক তৈরি হয়ে গেল। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এই যুবকদের সঙ্গে তাদের বিয়ে করায় দিলেন এবং ওই মহিলারা বলল, হুজুর এই যুবকটা আপনার সঙ্গে যুদ্ধে যাবে, আমাদেরকেও সাথে নিয়ে যান, আমরা ওই আপনারা যে ঘোড়া চড়ে যেতেছেন ঘোড়ার ভুষি তৈরি করব। ওখানে নিয়ে গেলেন তারা নিজের নিজের স্বামীর সঙ্গে। একদল লোক তো ওই মুজাহিদরা যুদ্ধে লিপ্ত, আর এই মেয়েরা পিছনে আড়ালে পর্দার মধ্যে ভুসি তৈরির জন্য ওই চাক্কা ঘুরাইতে থাক চাক্কি ঘুরাইতে থাকছে। এতে ওদের কোমল হাতের চামড়া উঠে গেছে, হাত একদম মানে জখম হয়ে গেছে। স্বামীরা ঘরে ফিরলে এই অবস্থা দেখলে তখন তারা বললেন, হে মেয়েরা, তোমরা যখন দিল্লিতে ছিলে ফুল শয্যা তোমরা গ্রহণ করতে, ফুলের জিন্দগি ছিল, আর আজকে আমাদের সঙ্গে আসার কারণে শাহ ইসমাইলের শহীদের হাতে তওবা করার পর আজকে এরকম কষ্টের এক জিন্দগি তোমরা শুরু করলা, তোমাদের এখন কেমন লাগে? অনুভূতিটা শুনি ওই মেয়েরা তখন উত্তর দিলেন, আহা শুনেন আমার মুসলমান ভাইয়েরা, হ্যাঁ ওই মেয়েরা তখন উত্তর দিলেন, হে সৈন্যরা, হে মুজাহিদরা, শুনো, হযরত শাহ ইসমাইল শহীদের হাতে তওবা করার পর আল্লাহ পাক এই বুকে সিনাতে এমন ঈমান দান করছেন, সেই ঈমানকে যদি আজকে বালাকোটের পাহাড়ের উপর রাখা হয় পাহাড় সেই ঈমানকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ ওয়ালাদের হাতে তওবা করলে, আল্লাহর ওলীদের সঙ্গে সম্পর্ক রাখলে মানুষের জীবনের মোড় ঘুরে এমন এক উন্নত জীবন, এমন এক আজব জীবন, এমন এক নূরান্বিত জীবন নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আরেকটা হাদিসও মনে পড়ছে, এটাও শুনায় দিস, শোনাবো ভাই। ঠান্ডার রাত তো ভয় পাই যে আপনারা যদি বেশি কাতর হয়ে যান তাহলে কষ্ট দেওয়া তো ঠিক হবে না। আরেক হাদিস শরীফ যেটা বুখারি শরীফে মুসলিম শরীফে আছে, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক গুনাহগার মুসলমান মারাত্মক পাপের অভ্যাস, আর অভ্যাসটা হলো খুন, আর খুন করা, খুনের নেশা। খুন করতে করতে 99 জনকে হত্যা করার পর এখন মনের মধ্যে হঠাৎ এই অনুভূতি জাগলো, মরতে তো হবে, এখনো কি আমি ফিরব না এই পথ থেকে? তওবা করা উচিত না? কিন্তু এতগুলো পাপের পর, 99টা মানুষকে খুন করার পর যদি তওবা করলাম, এই তওবা কবুল হবে কি? এক দিনদার লোক রাস্তা দিয়ে যায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই, আমি 99 জনকে হত্যা করছি, এখন তওবা করলে কবুল হবে? ওই লোক দিনদার কিন্তু আলেম না, কোন ওলি আল্লাহ না, দিনের সহি জ্ঞান নাই, সহি বুঝ নাই, আবেগে কথা বলে। অনেক লোক, অনেক মুসলমান আছে, হজ করছে বা কিছু পড়াশোনা করছে, ভালো আমল, লোকদেরকে দিনের পথে ডাকে, কিন্তু কথা বলে এলমের আলোকে না, আবেগের আলোকে। এই ধরনের লোক আবেগের কথা বলে অনেককে বড় ক্ষতি করে, ক্ষতিগ্রস্ত করে ফেলে। ওই লোক দিনদার বটে, কিন্তু আবেগ তাড়িত হয়ে বলে বলছে, আরে মিয়া যাও মিয়া, 99 জনকে কতল করছো, এখন তওবা করে জান্নাতে যাবে। বলে যে হুজুর, তো যদি তওবা কবুল নাই হয় তো 100 পুরা করি আপনাকে দিয়ে তাকে হত্যা করছে। সব পুরা হলে একটা বড় ফিগার হলো, চমৎকার ফিগার তৈরি করে নি, বাস ওই ওই দিনদার হুজুরকেও হত্যা করে 100 পুরা করছে। কিন্তু প্রিয় বন্ধুরা, আগে আসমানে আল্লাহ পাক কারো দিকে মুতাওয়াজ্জি হন, এই বান্দাটাকে আমি চাই, ও তখন ওর মনটা অস্থির হয়, ব্যাকুল হয়, ও ভালো লাগে না আর এইসব রাস্তা, যাই আল্লাহর দিকে, কেন জানে হুজুর মন ভালো লাগে না, হা মসজিদ দেখলে ভালো লাগে, এখন আপনাদেরকে ভালো লাগে, আমার তো চিনেনি কিন্তু আমার মনটা বদলে গেছে, কেন জানি এখন মন চায় যে আপনাদের কাছে যাই, কিন্তু এত খারাপ লোক আমি কেমনে আসি, ভয় লাগে, খারাপ লাগে। এই ওই লোক আবার ছুটছে গিয়া কোন ভালো দিনের সমজদার এক আল্লাহওয়ালা লোকের নিকট জিজ্ঞাসা করছে যে, আমি তো 100 জনকে এভাবে হত্যা করছি, এখন তওবা করলে কবুল হবে কিনা? কি কথা বুঝেন নাই? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে রাখছেন, যত পাপই করো না কেন, আমাকে ডাক দিলে, মাপ চাইলে আমি অবশ্যই মাফ করে দেব। এখন ওই বুজুর্গ মানুষ বললেন যে, আপনি যত গুনার যত পাপি করে থাকেন না কেন, রব্বুল আলামিন এই অবস্থাতেও তওবা করলে নিশ্চয়ই কবুল করবেন। আল্লাহ পাকের ওয়াদা আছে। তবে কি আপনাকে একটা কথা বলি, সেটা হলো আমরা গুনাহগার মানুষ, ডাকলাম আমাদের পাপের মধ্যে ডুবা ডাক, লানতের মধ্যে ডুবা ডাক। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি অপরাধ করলেন, কিন্তু একদিন এক জায়গায় দাওয়াত, চেয়ারম্যান সাহেবের দাওয়াত অথবা বড় পীর জিলানির দাওয়াত, কোন বুজুর্গ ওলি আল্লাহর দাওয়াত, আপনি তার খাদেম হইয়া ওই মেজবানের বাড়িতে গেলেন। ওই মেজবান আপনাকে পছন্দ করে না, কিন্তু এই বুজুর্গের খাদেম বা উজিরের খাদেম হওয়ার কারণে আপনাকে কিছু বলতেও পারে না। যাই ওই উজিরকে বা ওই হুজুরকে খাওয়াবে, ওই খাদেম কো তাই খেতে দিবে। তো অনুরূপ এই যে আমাদের বস্তিটা হলো চোর ডাকাত নিচু শ্রেণীর পাপিষ্ঠ লোকদের, আর ওই যে এলাকাটা সেটা হচ্ছে আউলিয়াদের, আল্লাহর ওলিদের। আপনি এই এলাকায় তওবা না করে ওই এলাকায় চলে যান, ওইখানে খাস রহমত দিন রাত নাজিল হয়, ঈমান ওয়ালারা থাকে, আল্লাহ ওয়ালারা থাকে। ওইখানে গেলে আল্লাহ পাক খাস রহমত আসবে। আর হুমুল কামলা আসকা জালিসুম, যে কোনো ক্রমেই আপনি হতভাগা হবেন না, বঞ্চিত থাকবেন না, রহমত আসবেই আসবে এ আল্লাহর ওলিদের বরকতে। মনে কথাটা লাগলো, তিনি উঠল, এই লোক উঠল, রওনা হয়ে গেল। কি কথা বুঝেন না, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, বলল যে অসুস্থ হয়ে আর যাই হয়ে আমি আর ফিরব না, হামাগুড়ি দিয়ে জমিনের উপরে ওইদিক আগাইতেছে, এমন সময় মৃত্যু হয়ে গেছে। আর আল্লাহ পাকের যেটা নিয়ম আছে, পাপিষ্ঠদের রু নেওয়ার জন্য ফেরেশতা আলাদা, আর নেককারদের রু নেওয়ার জন্য ফেরেশতা আলাদা। কি কথা বুঝেন না, পাপিষ্ঠদের রু নেওয়ার ফেরেশতারাও আসছেন, আর নেককারদের রু নেওয়ার ফেরেশতারাও আসছেন, দুই দলের তর্ক। তারা বলে ও ভালো লোক আমরা নেব, আর এরা বলে না ও তো খারাপ লোক খুনি ওকে আমরা নিয়ে যাব। কি কথা বুঝেন না, এখন ফেরেশতাদের এই বিতর্ক এটার মীমাংসা হবে কিভাবে? উভয় দল আল্লাহ পাকের নিকট গেলেন, ঘটনা বয়ান করলেন। আল্লাহ পাক বললেন যাও তোমরা গিয়া জমিন মাপ দাও, জমিনটাকে মাপো, দেখো যে ও এখন ওই পাপিষ্ঠদের বস্তিরই নিকটবর্তী রয়ে গেছে নাকি আমার আউলিয়াদের বস্তির এবং এলাকার নিকটবর্তী হয়ে গেছে। যেদিকে নিকটবর্তী সেই এলাকার গণ্য হবে, ওই ফেরেশতারা নিয়ে যাবে। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আসলে ওই লোকটা তখনও পাপিষ্ঠদেরই এলাকার নিকটবর্তী রয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক পাপিষ্ঠদের এলাকার জমিনকে নির্দেশ করলেন, এ জমিন তুই দূরে হট, যা ওদিক সর। আল্লাহর নির্দেশে সব হয়, আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালামের জন্য ফেরাউন যে দরিয়া ডুবলো সেই দরিয়ার ভিতরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা বানিয়ে দিলেন। হ্যাঁ, যে আগুনে মানুষ জ্বলে পুড়ে সরকার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ যে অগ্নিকুণ্ড বানাইলো, ওর ভিতরে ইব্রাহিম ইসলাম ফুলবাগানের মতো আরামসে থাকলেন। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? তো আল্লাহ পাক জাল্লা জালালু ও মানবালু পাপিষ্ঠদের বস্তিকে বললেন হে জমিন তুই হট, আর আল্লাহর ওলিদের জমিনকে বললেন আমার এই বন্দার নিকটে আসো। ফেরেশতারা মাপ দিলে দেখলেন যে এই বন্দা তো আউলিয়াদের বস্তির নিকটবর্তী, তো আউলিয়া সে নেক লোকদের রু নেয় যে ফেরেশতারা, তারা তার রু নিয়ে গেলেন ইল্লিনে। কি কথা বুঝেন নাই? এরপর আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন, তার জন্য জান্নাতের ফয়সালা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে শুনেছেন কি উদ্দেশ্যে? যাতে এই ঘটনা শোনার পর এই উম্মতের কঠিন থেকে কঠিন পাপিষ্ঠ লোকেরাও আল্লাহর রহমত পাওয়ার জন্য ছুটে আসে, যে না আর না এখন ছুটি আল্লাহ পাকের দিকে, মাই ইসি মুহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, আমি এই কালো জীবন নিয়ে ছুটবো আল্লাহর রহমতের তালাশে, আমার আল্লাহ আমার মিনতি দেখলে, আমার অনুতাপ দেখলে, আল্লাহ পাক আমার চোখের পানি দেখলে, অথবা একটু কান্নার ভান ভনিতা করলে আল্লাহ পাকের দয়া হবেই। হ্যাঁ, এবং তিনি আমাকে মাফ করে দিবেনই, এভাবে ছুটবো ইনশাআল্লাহ তাআলা। তো ফাতুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাযা ফাযলুন বিসুরতি আদলিন, যে আসলে তো এই লোকটা মারাত্মক অপরাধী, কিন্তু আল্লাহ পাক ইনসাফের নামে, যে দেখো এদিকে মাপ দাও, এদিকে কাছে না ওইদিকে কাছে, এটা ইনসাফের একটা এই সুরত আল্লাহ পাক তৈরি করছেন। কিন্তু মূলত নিজের রহমতের বলেই আল্লাহ পাক লোকটার জন্য ক্ষমার ইন্তজাম করছেন, ক্ষমার একটা ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং গুনার জীবন ত্যাগ করে তওবা করে এখন তো নেক জিন্দগি অবলম্বনের জন্য আগায় আসার জন্য কবুল করেন। হ্যাঁ, ও শাহাবুন্না শাহি ইবাদতিল্লাহ ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, সাত শ্রেণীর লোক জান্নাত কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। দুই শ্রেণী হলো, তিন নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি, ওই মানুষ যে মসজিদে নামাজ পড়ে যখন মসজিদ থেকে চলে যায় মনটা আল্লাহর ঘরের সঙ্গে ঝুলতে থাকে, লেগে থাকে, আবার কখন ফিরবো আল্লাহর ঘরে, এই ধরনের লোকেরাও কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। আর মেয়ে মানুষরা তারা তো মসজিদে আসেন না, তাদের ঘরই মসজিদের মতো। হ্যাঁ, মেয়ে লোক ঘরে মসজিদে এসে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম, আর ঘরের মধ্যে পড়ার চেয়ে ঘরের অন্দর মহলে ভিতরের কামরাতে পড়া আরো বেশি উত্তম, আরো বেশি সওয়াব। পৃথিবীর সর্ব জায়গাতে একই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়ে গেছেন মেয়ে মানুষদের জন্য। তো যদি মেয়ে মানুষরা এরকম এই নামাজ পড়লেন, নামাজের পরে আবার নামাজের রক্ত কখন আসে, কখন যাবো যায় নামাজে, কখন নামাজ পড়বো, একই ফজিলত তাদের সেই নামাজের ইহতেমাম করলে নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আর ও রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ও তাফাররাকা আলাইহি, যদি মুসলমান একজন আরেকজনকে মহব্বত করে শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোন উদ্দেশ্য আর স্বার্থ এতে জড়িত নাই, এই দুইজনকেও কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, এবং ওই মুসলমান যে নির্জনে একলা একলা আল্লাহর কথা স্মরণ করে কাঁদছিল, চোখের পানি ঝরছিল, কি কথা বুঝেন নাই, কেউ দেখে নাই আল্লাহ দেখছেন, এইরকম ভাবে যে আল্লাহর জন্য কাঁদছিল, এক ফোঁটাই কান্দুক আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন মাফ করে আরশের ছায়া দান করবেন আল্লাহ তাআলা। ওয়ারাজুলুন দাআ তুমরাতুল যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই লোকটা যাকে কোন সুন্দরী নারী, হ্যাঁ ভালো বংশের মেয়ে হোক, কিন্তু সে তাকে ডাকছিল, কোন ভালো বংশেরই মেয়ে, সে তাকে ডাকছিল পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। কিন্তু মুসলমান ভাই বলল যে আমি তো আল্লাহকে ভয় করি, আমি কিভাবে আসি সেই পথে, এজন্য সে পাপে লিপ্ত হয় নাই, এই লোকটাকেও কিয়ামতের দিন আল্লাহ পাক আরো ছায়া দান করবেন। কি শুনতেছেন ভাইয়েরা, ও রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা, আর ওই মানুষ ওই মুসলমান ভাই যে আল্লাহর জন্য দান করলো কোনো কিছু, সেটাকে এত গোপনে দান করছে কাউকে জানতে দেয় নাই, গোপন রাখছে, হাত্তা লা তাআলা মাসিমালু মা তুনফিকু ইয়ামিনু, যে তার ডান হাতে কি দিল বাম হাতও যেন জানতে পারে নাই, এতটা গোপনীয়তা রক্ষা করে আল্লাহরই সন্তুষ্টির প্রেরণায় দান করছে, এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি কোরআন শরীফের যা আয়াত পড়ছিলাম, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতু ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইবালা, যেই মানুষ যে সকল লোক যে মুমিনরা ইমানওয়ালা, ইমান আনলো এবং জিন্দগি নেক আমলের মধ্যে কাটাইলো, নেক আমল, নেক কথা, নেক চরিত্র, নেক জিন্দগি, এভাবে জিন্দগি কাটাইয়া দিল, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে অনন্তকালের জন্য মেহমান বানায় রাখবো, কুশ্চিন কালো তাদের জান্নাত থেকে বের হতে হবে না। এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক যেরকম পাক লোকদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে ভালোবাসেন, গুনাহ থেকে তওবাকারীদেরকেও ভালোবাসেন। যেরকম মুত্তাকিদেরকে আউলিয়াদেরকে জান্নাত দিবেন, তওবাকারীদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। শুনতেছেন ভাইয়েরা? আর কি পড়ছিলাম মাওলানা রফি? আর কি পড়ছিলাম? কোন হাদিস পড়ছিলাম কি আর মনে আছে? আপনারা কিছু ফায়দা পাইছেন ভাই? এতক্ষণ কষ্ট করছেন যে, হ্যাঁ দিনই কথা শুনে শুনে কিছু ফায়দা হয়েছে আপনাদের? ঘুম ধরছে? ঘুম জিয়ার বড় ভাই তো আরামসে ঘুমাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। এখানে আপনাদের দিনই মাহফিল হয়, মাশাআল্লাহ দিনই কথাবার্তা হয়, এরকম দিনই মজলিসে আপনারা দুই ধরনের মানুষ পাবেন বয়ান করার জন্য। এই যে চুক্তি করেন, চুক্তি করে হুজুরে কি এটা আমি বুঝি না, দিনের কথা বলার জন্য কিসের চুক্তি? দিনের কথা শোনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা ফায়দা হবে। দিনই কথা হোক, কোরআনের কথা, হাদিস শরীফের কথা, সুন্নতের বয়ান আমরা শুনব। লোকজন কম হোক বা বেশি হোক, বেশি হলে তো আলহামদুলিল্লাহ, বেশি না হলেও কোনো সমস্যা নাই। যদি খালেজ দিনই কথা হয় এটার দ্বারা আমাদের দিনই জিন্দগি বলবে। আল্লাহ তাআলা এই প্রেরণা নিয়ে মাহফিল করার জন্য তৌফিক দান করেন। আপনাদের এখানে একটা মাদ্রাসা হয়েছে, একটা প্রতিষ্ঠান করতে গেলে ঝড় তুফান ভালো মন্দ গ্রীষ্ম বর্ষা আসতে থাকে, না চড়াই উতরাই হইতে থাকে, কিন্তু যাই হোক যে কোনো অবস্থাতেই কোরআনে পাকের নামে প্রতিষ্ঠিত একটা দিনী প্রতিষ্ঠান, এটাকে ধরে রাখা, এর খেদমত করা চাই। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা এর বরকতে আল্লাহ পাক দুজাহানে আমাদেরকে রহমত বরকত দান করবেন এবং পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার সন্তান হারায় গেছে, কেউ সে কোলে করে তুলে নিয়ে এসে আপনার গেট পৌঁছে দিছে, তা আপনি কতটা খুশি হবেন, কি পরিমাণ তার খেদমত করবেন, কতটা তাকে পুরস্কৃত করবেন। হ্যাঁ আমার ভাইয়েরা, তো মানুষ এখন দিন জানে না, দিন শিখে না, এরকম লোক অনেক। এই জমানাতে শেষ জমানায় যারা ইমানের কদর করবে, আমলের কদর করবে, সুন্নতের কদর করবে, পবিত্র কোরআনের কদর করবে, নিঃসন্দেহে তাদের বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা এই জমানায় যে আমল করতেছো, এই আমলটা, এই এক একটা আমল যদি আমার শের জমানার উম্মত করে, এক একটা আমলের বিনিময়ে তোমাদের 50 জনের সমান সব আল্লাহ পাক তাকে দান করবে। শুনতেছেন ভাইরা? যে এক মাগরিব পড়লে, যে মাগরিবের নামাজ পড়লো, ওই জমানায় 50 জনের মাগরিবের সব আল্লাহ পাক দান করবেন। হ্যাঁ একটা নেক কাজ করলেই সেই জমানার সাহাবায়ে কেরামের জমানার 50 জনের সমান সব আল্লাহ পাক দান করবেন। এই জমানাতে আমলের এত ফজিলত বয়ান করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ এতটুকু যে সাহাবি হওয়া যাবে না, কিন্তু এই এত বড় পুরস্কার আর নেকি অর্জন হওয়া, এটাও কি কম বড় কিসমতের কথা, কম বড় সৌভাগ্যের কথা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة، رب اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, আমলের ভিতরে তারাক্কি উন্নতি অগ্রগতি নসীব ফরমান, আমাদেরকে এই কোরআনের মহব্বত নসীব করেন, সুন্নতের মহব্বত নসীব করেন, আপনার মহব্বত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহব্বত আমাদেরকে দান করেন, দীন ইমানের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখেন, যখন দুনিয়ার থেকে যখন উঠে নেন আল্লাহ ইমানের সাথে আফিয়তের সাথে দুনিয়ার থেকে উঠে নিয়ে আপনার রহমতের কোলে তুলে নিয়েন, আল্লাহ আমাদের দুজাহানকে কামিয়াব বানায়া দেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েন না, পরকাল জীবনে আমাদেরকে শাস্তি দিয়েন না, আমাদের জন্য মাগফিরাতের ফয়সালা করেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের মা বাপকে মাফ করেন, আমাদের সকল মুরব্বিয়ান ইকরাম আসাতিজা ইকরামকে মাফ করেন, আমাদের দোস্ত আবাব মুহিবিনকে মাফ করেন, আমরা আমাদের সকলকে আমাদের ঘরওয়ালাদেরকে আউলিয়া সিদ্দিকীনের হায়াত নসীব করেন, এখানের দিনই মাহফিলকে কবুল করেন, যারা এর জন্য ব্যবস্থাপক এবং উদ্যোক্তা এবং সহযোগী যেকোনোভাবে এতে সহায়তাকারী যারা এতে অংশগ্রহণকারী সকলকে মাফ করেন, সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, জান্নাতের জিন্দগি সকলকে দান করেন, এখানে যদি ইনি প্রতিষ্ঠান কায়েম হয়েছে কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এই প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসীর মহব্বত আন্তরিকতা এবং সকলকে খেদমতের তৌফিক দান করেন, অনেক বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পড়ার জন্য আপনি কবুল করেন, আল্লাহ তমাম পেরেশানি বিশৃঙ্খলা থেকে প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে দুজাহানের কামিয়াবি দান করেন, আল্লাহ আমাদেরকে আপনি আপনার জন্য কবুল করেন, আউলিয়া সিদ্দিকীর জিন্দগি আপনি আমাদের জন্য মঞ্জুর করেন, গুনামুক্ত জিন্দগি আমাদেরকে দান করেন, আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কবুল করেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ডায়েরি ডিউটি নেওয়া হবে, চলো ভাই হঠাৎ।